মেরাজ গিয়েছেন আরো সে মোর প্রিয় নবী সুবহানাল্লাহ, স্বচক্ষে দেখেছেন খোদাকে মোর প্রিয় নবী সুবহানাল্লাহ।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। ক্রিস্টান ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেল বাংলার নতুন ধারাবাহিক অনুষ্ঠান মেরাজে মুস্তাফা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই মুহূর্তে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। প্রিয় স্নেহ ভাইরা, আমরা প্রত্যেকবার একটি নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ আজাল। আমাদের আজকের বিষয় হচ্ছে নৈশভ্রমণ। হ্যাঁ, কিসের নৈশভ্রমণ, কার নৈশভ্রমণ, কীভাবে হয়েছিল, আসুন আজকে আমরা সে সম্পর্কে শ্রবণ করবো ইনশাআল্লাহ আজাল। আসুন আলোচনা শ্রবণ করার পূর্বে প্রথমে দুরুদ শরীফের ফজিলত সম্পর্কে শুনে নিই। দুরুদ শরীফের অগণিত অগণিত ফজিলত রয়েছে। প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দুরুদ শরীফ পাঠ করা ভুলে গেল সে জান্নাতের রাস্তা ভুলে গেল। আসুন আমরা সবসময় দুরুদ শরীফ পাঠ করার অভ্যাস করি এবং প্রত্যেক ভালো ভালো কাজের পূর্বে দুরুদ শরীফ পাঠের অভ্যাস করে নিই। আসুন আমরাও একবার পাঠ করে নিই, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী। আল্লাহ পাকের অসংখ্য অসংখ্য নবী রসুল রয়েছেন এবং এই নবী রসুলগণ পৃথিবীর জমিনের মধ্যে আগমন করেছেন আল্লাহ পাকের রুবুবিয়ত প্রচার প্রসার করার জন্য। আর এদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হচ্ছেন আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক অসংখ্য অসংখ্য নিয়ামত দ্বারা ধন্য করেছেন। তার মধ্যে একটি নিয়ামত হচ্ছে মুজেজা। হ্যাঁ স্নেহ ভাইরা, কিসে মুজেজা? মুজেজা হচ্ছে ওইটা যেটা মানুষের স্বাভাবিক অবস্থার পরিপন্থী, অর্থাৎ মানুষের স্বাভাবিক অবস্থার বিপরীত যেটা হয়ে থাকে সেটা হচ্ছে মুজেজা। তবে এটা সবার ক্ষেত্রে নয়, আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুসসালামগণের পক্ষ থেকে অস্বাভাবিক যে জিনিস প্রকাশিত হয়ে যায় আল্লাহ পাকের দয়ায় সেটাই হচ্ছে মুজেজা। এটা সাধারণ মানুষের কমন সেন্সের মধ্যেও আসে না। এবং আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুসসালামগণ তারা যে আল্লাহ পাকের নবী সেটার প্রমাণের জন্য তারা মুজেজা প্রকাশ করেছিলেন। ঠিক তেমনিভাবে উলামায়ে কিরাম প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজেজা সম্পর্কে এবং তার দেখানো পথে এবং মতে মানুষকে কিভাবে সত্যের পথে আহ্বান করেছেন সে সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছেন। প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে যখন দিনের যখন দাওয়াত দিচ্ছেন তখন সর্বপ্রথম প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের শপথকে দলিল দিচ্ছেন, আগে নিজের পরিচয়, তারপর তিনি যে আল্লাহ পাকের নবী সেটা তিনি কীভাবে প্রকাশ করেছেন। যেমনিভাবে পবিত্র কুরআনুল করিম ফুরকানুল হামিদের ১১তম পারা সূরা ইউনুসের ১৬ নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, ফাকাদ লাবিস্তু ফিকুম উমুরা মিন ক্বাবলিহি আফালা তাআকিলুন। কানজুল ঈমান থেকে অনুবাদ, যে অতপর আমি এর পূর্বে তোমাদের মধ্যে স্বীয় একটা আয়ুষ্কাল অতিবাহিত করেছি, সুতরাং তোমাদের কি বিবেক নেই? তো প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে নিজের সম্পর্কে, কারণ নবুয়ত প্রকাশ হয়েছিল ৪০ বছর বয়সে। এখানে একটি মাদানী ফুল হচ্ছে, আমরা অনেকেই হয়তো আমাদের বিভিন্ন বইয়ের মধ্যে আমরা দেখে থাকি যে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪০ বছর বয়সে নবুয়তপ্ত হয়েছে। মাযাল্লাহ, এমনটা নয়, ৪০ বছর বয়সে নবুয়ত প্রকাশ হয়েছিল, ৪০ বছর বয়সে নবী হন নাই। প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই নবী ছিলেন যখন হযরত সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন মাটি এবং পানির মধ্যে মিশ্রিত ছিল, তখনই আমাদের নবী নবী ছিলেন আল্লাহ। সুতরাং 40 বছর বয়সে তার নবুয়াত প্রকাশ হয়েছিল। আর হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বোঝাতে চেয়েছিলেন যে তোমরা আমার অ্যাটিটিউড, আমার আচরণ, চলাফেরা, লেন দেন, উঠা বসা, আমার এই বৈশিষ্ট্য যেগুলো আল্লাহ পাক আমাকে প্রদান করেছেন সেগুলো দেখে কি তোমাদের এখনও কি সন্দেহ রয়েছে? কারণ আমার আচরণ দেখে, আমার স্ট্রাকচার দেখে, আমার কথাবার্তা দেখে তোমাদের কি এখনও বুঝে আসছে না যে আমি আল্লাহ পাকের সর্বশেষ নবী, যাকে নবী হিসেবে আল্লাহ পাক এই ধরার বুকে প্রেরণ করেছেন? জন্য হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে নেকির দাওয়াত দেওয়ার পূর্বে, দীন ইসলামের দাওয়াত দেওয়ার পূর্বে প্রথমে নিজের সম্পর্কে তাদেরকে অবহিত করেছিলেন, তারপর তাদেরকে দীনের দাওয়াত দিচ্ছেন, দীন ইসলামের দাওয়াত দিচ্ছেন। এবং এই দীন ইসলামের দাওয়াত প্রদানকালে তিনি মানুষকে বিভিন্ন মুজিজা দেখিয়েছিলেন। এবং উলামায়ে কিরাম তারা বর্ণনা করেন যে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে 3000-এরও অধিক মুজিজা প্রকাশ হয়েছিল। আল্লাহু আকবার, একটা দুইটা নয় প্রিয় ইসলাম ভাইয়েরা, 3000-এরও অধিক মুজিজা প্রকাশ হয়েছিল। এবং এই মুজিজা 3000-এর অধিক কত পরিমাণ প্রকাশ হয়েছিল সেটা নির্দিষ্ট কোনো বর্ণনা নেই। এবং প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 40 বছর পর তিনি জাহির হায়াত থেকে পর্দা করেছেন 63 বছর বয়সে, তাহলে বাকি ছিল 23টা বছর। এই 23 বছরের মধ্যে 3000 মুজিজা প্রকাশ পাওয়া মানে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বছর 100-এরও অধিক মুজিজা প্রকাশ হয়েছিল আল্লাহ। এবং সেই হিসাবেই 100-এরও অধিক যদি প্রতি বছর যদি মুজিজা প্রকাশ হয় তাহলে 3000-এরও অধিক মুজিজা প্রিয় নবীর কাছ থেকে প্রকাশ হয়েছিল। আর প্রত্যেক নবীগণ মুজিজা দেখিয়েছিলেন, যেমনিভাবে হযরত সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জামানায় তৎ সেই যুগে জাদুর খুব প্রভাব বেশি ছিল, এবং ওই জাদুর প্রভাবকে বিতাড়িত করার জন্য, ওই জাদুর প্রভাব থেকে নিজে এবং তার অনুসারীদেরকে মুক্ত করার জন্য হযরত সাইয়েদনা মূসা কলিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক এমন মুজিজা দান করেছেন যে মুজিজার কারণেই তিনি ওই জাদুর উপর প্রভাব বিস্তার করেছেন, এবং তিনি যে মুজিজা প্রকাশ করেছিলেন ওই মুজিজা ওই জাদুর উপর প্রাধান্য পেয়েছিল এবং মানুষ অভিভূত হয়ে গিয়েছে। দ্বিতীয়ত হযরত সাইয়েদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জামানায় তখন চিকিৎসা শাস্ত্র খুব উন্নত ছিল, আর হযরত সাইয়েদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক এমন মুজিজা দান করলেন, জন্মান্ধ ব্যক্তিকে তিনি চক্ষু দান করতেন, কুষ্ঠরোগী ধবল রোগী যারা ছিল তাদের উপর যখন ফরশ বুলিয়ে দিতেন তখন তাদের কুষ্ঠরোগ ভালো হয়ে যেত, কোনো মাটির আকৃতি যখন পশু পাখির আকৃতি যখন কে অন্ত তখন তিনি ফুঁক দিলে সেটা পাখি হয়ে উড়ে যেত, তাহলে এমন মজাদা তিনি দেখিয়েছেন। আর প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তখন ভাষার শৈল্পিকতা অনেক বেশি প্রভাব বিস্তার করেছিল। আরবি ভাষা আমরা সকলেই জানি, তখন ওই আরবের মধ্যে 2 শ্রেণীর লোক বাস করত, 1 শ্রেণী হচ্ছে আরবি, আর যারা আরবের বাইরে বাস করত এদেরকে বলা হয় আজমি। তো আজমি যারা তাদেরকে আরবেরা অনেকটা বোবা মনে করত, যেহেতু তারা সুন্দর ভাষা জানতো না, সুন্দরভাবে কথা বলতে পারতো না, এবং আরবি সুন্দর করে বলতে না পারার কারণে তাদেরকে আজমি বলা হতো। আর প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক অসংখ্য মুজিজা দিয়েছেন, এবং তার মধ্যে একটি মুজিজা হচ্ছে পবিত্র কুরআনুল করিম ফুরকানুল হামিদ। হ্যাঁ ইসলাম ভাইয়েরা, পবিত্র কুরআনুল করিম যখন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত করছিলেন তখন প্রিয় নবীর জবানে পাক থেকে কুরআনুল করিমের এমন শব্দ, এমন বালাগত ফাসাহত অর্থাৎ এমন সুন্দর সাবলীল, এমন ভাষা, মধুর ভাষা তারা আর কখনো শুনে নাই, এবং তারা এটাই ধরে নিয়েছে যে এটা তো আমাদের আরবের ভাষা, কিন্তু প্রিয় নবী যখন বলল যেটা আল্লাহ পাকের ভাষা, পবিত্র কুরআনুল করিম, ফুরকানুল হামিদ, তখন তারা অস্বীকার করেছিল। তখন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল, এটা যদি আমার বানানো হয়ে থাকে, তোমরা যদি এটাই মনে করো থাকো, তাহলে তোমরা এমন একটা সূরা, এমন একটা আয়াত নিয়ে আসা যে এটার সমকক্ষ। শুধু এখন নয়, তোমাদেরকে কিয়ামত অবধি সময় দেওয়া হয়েছে। আল্লাহ আকবর। প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজাজা তখনও ছিল, এখনও আছে, কিয়ামত অবধি অবশিষ্ট থাকবে। প্রিয় নবীর মুজাজা শেষ হওয়ার নয়, এবং তাদেরকে যে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছিল সেই থেকে তারা অপারগতা প্রকাশ করেছে। জন্য মুজাজার একত্র হচ্ছে এজাজ, অপারগ করে দেওয়া। অর্থাৎ প্রিয় নবীর পক্ষ থেকে যেই মুজাজা প্রকাশ হয়েছিল সমস্ত পৃথিবীবাসী অপারগ হয়ে গিয়েছে, এরকম একটা সূরা তারা প্রিয় নবীর সামনে উপস্থাপন করার ক্ষেত্রে তারা অপার। আর প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মুজাজা সেই দিন সবার সামনে প্রকাশিত হয়েছিল। আর প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আরেকটি নিয়ামত দ্বারা ধন্য করেছেন, সেটা হচ্ছে মেরাজ। হ্যাঁ ভাইয়ের, মেরাজ এটা আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত, এটা ঊর্ধ্বগমন। প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুলা বানিয়ে ওই 900 ভ্রমণ করিয়েছিলেন, রাত্রিবেলার ভ্রমণ। হ্যাঁ স্টেম ভাইয়েরা, এখন এই যে ভ্রমণ করেছেন এটা কি স্বপ্নযুগ হয়েছে নাকি জাগ্রত অবস্থায় হয়েছে? এ ব্যাপারে উলামায়ে কিরামগণ বর্ণনা করেন যে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভ্রমণ জাগ্রত অবস্থায় হয়েছে। সর্বমোট মেরাজ সংগঠিত হয়েছে 34 বার। হ্যাঁ স্টেমিয়ারা, মাওয়াহিবুল লাদানিয়া কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সংগঠিত হয়েছিল 34 বার। তার মধ্যে একবার হয়েছে সশরীরে জাগ্রত অবস্থায়, আর বাকি 33 বার মেরাজ হয়েছিল স্বপ্নযুগে। সুতরাং এ থেকে বোঝা যায় যে 34 বারের মধ্যে একবার হয়েছে জাগ্রত অবস্থায় সশরীরে, আর বাকি 33 বার হয়েছিল স্বপ্নযুগে। সুতরাং এই যে মেরাজ হয়েছিল সেটা স্বপ্নযুগে নয়, এটা জাগ্রত অবস্থায় হয়েছিল। যেভাবে ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাই এবং হাবিবি রহমতুল্লাহ তাআলা আলাই এবং অন্যান্যদের এই কথা বর্ণিত রয়েছে যে এইভাবে যে চক্ষুদ্বয় দ্বারা রুইয়া শব্দ ব্যবহার করা হয়, এবং তিনি মুতানাব্বির এই অভিমতকে তিনি এভাবে প্রকাশ করেছেন যে আর তোমার চোখ দিয়ে ঘুমের মধ্যে দেখার চেয়েও বেশি মিষ্ট। এর উত্তরে ভাবে তিনি দিয়েছেন যে রাতে সংগঠিত হওয়া এবং দ্রুতপূর্ণ হওয়ার কারণে রুইয়া বলা হয়েছে, যেন স্বপ্ন ছিল এবং রুইয়া এবং রুইয়াত একই অর্থে ব্যবহৃত হয়। যেভাবে নিকটবর্তী এবং কুরবত যেভাবে একই অর্থে যেমন ব্যবহৃত হয়ে থাকে, করিবি এবং কুরবত ঠিক তদ্রূপ রুইয়া স্বপ্নযুগ এবং রুইয়াত এটা স্বপ্নযুগটা জাগ্রত অবস্থার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। এবং ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাই তিনি বলেন যে হিয়া রুইয়া আইনিন উরিয়াহা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতা উসরিয়া বিহি। অর্থাৎ এটা ছিল চোখ দিয়ে দেখা যা এই রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে, যে রাতে তাকে ভ্রমণ করানো হয়েছে। প্রিয় ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শুধু তাই নয়, হযরত সাঈদ বিন মনসুর রহমতুল্লাহ তাআলা আলাইহি এবং হযরত সুফিয়ান রহমতুল্লাহ তাআলা আলাইহি তারাও এই হাদিসটি বর্ণনা করতে গিয়ে একটি শব্দ যোগ করেছেন, সেটা হচ্ছে লাইসা রুইয়া মানামিন, অর্থাৎ এটা স্বপ্নযুগে ছিল না, অর্থাৎ স্বপ্নযুগে দেখা ছিল না, বরং জাগ্রত অবস্থায় সশরীরে দেখা ছিল। আল্লাহ আকবর। যেহেতু ভ্রমণ যখন করা হয় তখন তো চোখ দ্বারাই দেখবে, আর স্বপ্নযুগে তো এতটুকু যাওয়া সম্ভব নয়, হয়তো মানুষের হয়তো সামান্য কিছু দেখে আবার ফিরে আসে। কিন্তু প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এমন নিয়ামত দ্বারা ধন্য করেছেন, এবং ওইটাই ছিল 900 ভ্রমণ। আর আল্লাহ পাক প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ভ্রমণ করিয়েছিলেন, আল্লামা তাফতাসানী রহমতুল্লাহ তাআলা আলাই বলেন যে হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহা মুবারক প্রাণ থেকে কখনও পৃথক পাননি, বরং তার দেহা মুবারক রূহ মুবারকের সাথে ছিল, এবং পবিত্র মেরাজে দেহ এবং রুহের সাথে হয়েছে, যারা শারীরিক মেয়েরাজের এভাবে প্রবক্তা যে বাইতুল মুকাদ্দেস পর্যন্ত দেহের সাথে এবং আসমান পর্যন্ত আত্মার সাথে হয়েছে তার দলিল তারা ওইভাবেই উপস্থাপন করেন যেভাবে সূরা বনি ইসরায়েলের এক নং আয়াত আল্লাহ পাক ইরশাদ করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। কানজুল ইমান থেকে অনুবাদ, ওই পবিত্র সত্তা যিনি তার আপন বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করালেন। তাহলে এখান থেকে বোঝা যায় মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণের সমাপ্তি স্থির করা, যা হলো বিস্ময়কর ঘটনা। এটাকে তার কুদরতের স্মরণের সাথে বর্ণনা করা হয়েছে। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার সাথে তার প্রশংসা করা এবং ভ্রমণের মাধ্যমে যেই সম্মান প্রদান করা হয়েছে সেটাকেই প্রকাশ করেছেন। যে ব্যক্তিরা বলেছেন যে মসজিদে আকসা এবং উপরের দিকে ভ্রমণ যদিও দেহের সাথে হয় তাহলে আল্লাহ তাআলা সেটাকে উল্লেখ করতেন যাতে প্রশংসা চমৎকারভাবে হতো, এর উত্তর তিনি এইভাবে দিয়েছেন মুহাদ্দিসিনে কিরামগণ যে মসজিদে আকসা পর্যন্ত উল্লেখ করাটা কুরাইশদের প্রশ্নের ভিত্তির উপর ছিল, যে কুরাইশ হয়তো প্রশ্ন করবে সেজন্য ওই প্রশ্নের ভিত্তিতে হয়েছিল এবং তারা বাইতুল মুকাদ্দেসের যেই বৈশিষ্ট্য বিবরণ প্রত্যক্ষ করেছে এবং সেটার পরিচয় জানতে পেরেছে সেটার মাধ্যমে হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে কাছ থেকে পরীক্ষা নেওয়া উদ্দেশ্য ছিল এবং তাদের জানা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও সেদিকে ভ্রমণ করেননি, সুতরাং তিনি তাদের জ্ঞান অনুসারে সেই বিষয়ে সেই বিষয়গুলোর উত্তর দিয়েছেন যা তিনি মেহরাজ রজনী থেকে প্রত্যেকভাবে ফিরে এসেই সেটার বর্ণনা করেছিলেন। আর যখন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত ও রিসালাতের ঘোষণা দিয়ে যখন এবং লোকদেরকে যখন আল্লাহ পাকের ইবাদতকে যখন আহ্বান করা হচ্ছে তখন মানুষ শিরক এবং কুফরের আকাশে বিচরণকারী ছিল, তখন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাকের দীন ইসলামের দিকে মানুষকে দাওয়া দিয়ে যাচ্ছিল। তখন মানুষ তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ পাকের নাফরমানির মধ্যে লিপ্ত ছিল এবং প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় জীবনের প্রতিটি অধ্যায়ের প্রতিটি পাতা তাদের স্মরণে ছিল, যা শিশিরের চেয়ে পবিত্র, ফুলের চেয়েও অধিক সতেজ, চন্দ্র ও সূর্যের চেয়েও অধিক আলোকিত ও উজ্জ্বল এবং জাহিরি বাতেনি সকল প্রকারের দোষ ত্রুটি থেকে পোতপবিত্র ছিল। তা সত্ত্বেও তারা প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করতে চেয়েছিল এবং নবুয়তের উজ্জ্বল নিদর্শন দেখার সত্ত্বেও তারা যখন নিরুত্তর হয়ে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরকে যখন কিছু করতে পারছে না তখন তারা তাকে মাযাল্লাহ জাদুঘর বলে আখ্যায়িত করেছিল। আর অত্যাচারী এই সমস্ত ব্যক্তিদের কটুক্তিতে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি অতিষ্ঠ হয়ে গিয়েছিল, তারা পথের মধ্যে কাঁটা বিছিয়ে দিত, শরীর মুবারকের উপর পাথর বর্ষণ করত, কষ্ট বিপদের পাহাড় ভঙ্গ করে এবং অপবাদ উপমান করাতে তারা মেতেছিল। এইসব অত্যাচার যখন আরও বৃদ্ধি হচ্ছিল তখন নবুয়তের অর্থাৎ নবুয়ত ঘোষণার দশম বছর প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচাজান আবু তালিব এবং এর কিছুদিন পর উম্মুল মুমিনীন হযরত সাইয়্যিদুনা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এন্তেকাল হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সব মানা বিপত্তি সত্ত্বেও ইসলামের দাওয়াতের মিশনকে তিনি বর্জন করেন নাই, তিনি পেছনে সরে আসেন নাই, লোকদেরকে কুফর এবং শিরক থেকে বিরত রাখার জন্য তিনি যথেষ্ট ভূমিকা পালন করেন। এই স্পর্শকাতর পরিস্থিতিতেই যারা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যের আহ্বানে যারা সাড়া দিয়েছিল, ইসলামের সুশীতল ছায়াতলে যারা এসেছিল, তাদেরকেও ওই কট্টর বিদর্মীরা কাফেররা নির্যাতন চালিয়ে যাচ্ছিল। এভাবেই দশম বছর শেষ এগারোতম বছর যখন শুরু হলো, এত অপমান অত্যাচার অবিচার এবং নিপীড়নের তীব্রতা যখন পূর্বের ন্যায় যখন অব্যাহত রইল, তখন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের ২৭ তারিখ রাতেই তিনি এই পৃথিবী থেকে ঊর্ধ্বগমন করেন। আল্লাহ পাক তাঁকে সম্মান মর্যাদা দান করার জন্য পৃথিবীর জমিন থেকে দুলহা বানিয়ে তিনি আল্লাহ পাকের সে আশ্চর্য নিদর্শনগুলো দেখার জন্য তিনি ভ্রমণ করেন। এটাকেই ইসলামের দৃষ্টিতে মেয়েরাজ বলা হয়। পবিত্র কুরআনুল করিম ফুরকানুল হামিদের মধ্যে আল্লাহ পাক সাক্ষাৎ করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। কানজুল ইমান থেকে অনুবাদ। পবিত্রতা তারই জন্য যিনি আপন বান্দাকে রাতারাতি নিয়ে গেছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যার আশেপাশে আমি বরকত রেখেছি যাতে আমি তাকে মহান নিদর্শনসমূহ দেখাই, নিশ্চয় তিনি শুনেন এবং দেখেন। পারা 15 সূরা বনী ইসরাঈল আয়াত 9। প্রিয় স্নেহ ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তাহলে আমরা শুনলাম যে প্রিয় নবী হযরতুল নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রজবের 27তম রাতেই তিনি মেয়েরাজের উদ্দেশ্যে প্রবীণ করেন এবং হযরত সৈয়দাতুনা উম্মে হানিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তিনি বিশ্রাম নিচ্ছিলেন, যিনি প্রিয় নবীর চাচাতো বোন ছিলেন। এবং প্রিয় নবী হযরতুল নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারের নামাজের পর ইশার নামাজ আদায় করে চাচাতো বোন উম্মে হানিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বিশ্রাম নিয়েছিলেন। ওই দিনেই রাতে আল্লাহ পাক বাসার ছাদ খুলে দিলেন এবং হযরত সৈয়দনা জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালাম নিচে তশরিফ আনলেন এবং হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি মেয়েরাজ যে নিয়ে গিয়েছিলেন। প্রিয় সিং ভাইরাও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আমরা শুনলাম যে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক মেয়েরাজ নিয়ে গিয়েছিলেন। এখন আমরা শুনলাম যে নৈশভ্রমণের আরেকটি কারণ হচ্ছে যেহেতু বিদর্মীরা অত্যাচার অবিচার চালিয়ে যাচ্ছিল, সেজন্য রাতের কিছু অংশ, এখানে পুরো দিনের কথা বলা হয়নি, লাইলাম মিনাল মসজিদের হারাম, লাইলাম যে রাতের রাতারাতি, তার মানে রাতারাতি মানে সম্পূর্ণ রাত নয়, রাতের কিছু অংশে তিনি পরিভ্রমণ করেছিলেন। পৃথিবীর সব কিছু স্তব্ধ হয়ে গিয়েছিল এবং ওই রাতারাতি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা থেকে উর্দেগমন, আরশ কুরসি লৌহ কলম এবং সিদরাতুল মুনতাহা জান্নাত পরিদর্শন, জাহান্নাম অবলোকন এবং রক্ত আলার দিদার সব কিছু করে আবার রাতারাতি চলে এসেছিলেন। সুতরাং এই জন্য এটাকে নৈশভ্রমণ হিসেবে আখ্যায়িত করা হয়। নৈশভ্রমণের কারণ হচ্ছে একটা, এটাই তৃতীয়ত হচ্ছে বিদর্মীদের নির্যাতন নিপীড়ন থেকে যাতে রক্ষা পায় এবং আল্লাহ পাকের কুদরত যে এমন, তিনি চাইলে এরকম পারেন, এই রাতের কিছু সময়ের মধ্যে সব কিছু পরিভ্রমণ করাতেও পারেন। চতুর্থত যে রাতারাতি ভ্রমণের আরেকটি কারণ হচ্ছে রাতের সফর খুব আরামদায়ক, সেজন্য তিনি রাতে সফর করেছেন, পরিভ্রমণ করেছেন, এটা রব তাআলার দয়ায়। সুতরাং দেখতে দেখতে শুনতে শুনতে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আল্লাহ পাক প্রিয় নবীকে পরিভ্রমণ করেছেন তার নিদর্শনগুলি দেখানোর জন্য, আরও কী কী দেখেছেন আমরা ইনশাল্লাহ নেক্সট এপিসোডে আমরা সেই সম্পর্কে শ্রবণ করব। এবং প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদ মাহানির ঘর থেকে মসজিদে আকসা পর্যন্ত যে নিয়ে যাওয়া হয়েছিল, যারা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, এখন মসজিদে আকসা নিয়ে যাওয়ার পূর্বে কী হয়েছিল ইনশাল্লাহ আমরা আমাদের পরবর্তী এপিসোডে আমরা সে সম্পর্কে শ্রবণ করব ইনশাল্লাহ আজাবাদাল। দেখতে দেখতে শুনতে শুনতে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব, সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
মেরাজ গিয়েছেন আরশে মোর প্রিয় নবী সুবহানাল্লাহ, সচক্ষে দেখেছেন খোদাকে মোর প্রিয় নবী সুবহানাল্লাহ।